বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن
তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 3 ফেব্রুয়ারি, 20 মাঘ এবং ফার্সি 14 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন গাজায় ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের স্বীকারোক্তি এবং বাংলাদেশের সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে ধীর গতি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান ঘটনা নেপথ্যে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরাক ও সিরিয়ায় প্রতিরোধ আন্দোলনগুলোর অবস্থানে মার্কিন বাহিনীর বিমান হামলা, তীব্র নিন্দা জানালো দামেস্ক ও বাগদাদ, বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি। মহাকাশে 11টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিয়েছে ইরান, জানালেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। বাংলাদেশে বিএনপি নতুন করে নৈরাজ্য চালাচ্ছে বলে আওয়ামী লীগের অভিযোগ। বিরোধী নেতাকর্মীদের দমনে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের অভিযোগ করল বিএনপি। এবং ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারকে উৎখাত করতে প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে মাঠে নামার আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেস নেতা মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল আহমেদ। ইরাক ও সিরিয়ায় প্রতিশোধমূলক হামলা শুরু করার খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলেছেন তাদের ভাষায় জর্দানে মোতায়েন মার্কিন সেনাদের উপর সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলায় জড়িতদের বিরুদ্ধে এ হামলা চালানো হচ্ছে। শুক্রবার রাতে 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে শুক্রবার ইরাক ও সিরিয়ার অন্তত 85টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সিরিয়ায় মার্কিন হামলায় 10 জন নিহত এবং 18 জন আহত হয়েছে। অপরদিকে ইরাকে হাসদার সাবির অবস্থানে মার্কিন হামলায় 3 জন শহীদ এবং 11 জন আহত হয়েছে বলে আল জাজিরা খবর দিয়েছে। এর আগে গত রোববার জর্দানের সিরিয়া সীমান্তবর্তী এলাকার একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং অপর 40 জনের বেশি সেনা আহত হয়। এরপর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জর্দানের হামলার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমে খবর আসে। ইরাকের সন্ত্রাসবিরোধী ইসলামী প্রতিরোধ আন্দোলন ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে। শুক্রবার ইরাক ও সিরিয়ায় এই গ্রুপের অবস্থানগুলোতে আমেরিকার বিমান হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালানো হয়েছে। আজ ভোরে এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ আন্দোলন বলেছে, তারা পশ্চিম ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে জর্দানের সীমান্তবর্তী আল তানাফ সামরিক ঘাঁটি এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের আল খাদ্রা গ্রামে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের যোদ্ধাদের ওপর মার্কিন বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাগদাদ ও দামেস্ক। ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আস-সুদানির মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল বলেছেন, এই বিমান হামলা সুস্পষ্টভাবে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি বলেন, ওয়াশিংটন যে পদক্ষেপ নিয়েছে তা ইরাক এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনাবাহিনী আইএস এর বিরুদ্ধে যেসব এলাকায় লড়াই করছে, মার্কিন সেনারা সেসব এলাকাতেই হামলা চালিয়েছে। এ থেকে সুস্পষ্ট হয়ে যায়, মার্কিন হামলার লক্ষ্য হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএসকে পুনরুজ্জীবিত করা। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন দখলদার বাহিনীর হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনী এবং তাদের মিত্রদের দুর্বল করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সিরিয়ার মাটিতে মার্কিন দখলদারিত্ব কোনোভাবেই অব্যাহত রাখা যাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইরান মহাকাশে 11টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে মার্কিন তথা পশ্চিমা নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দিয়েছে। তিনি আজ সকালে মহাকাশ প্রযুক্তি দিবসের এক অনুষ্ঠানে একথা বলেন। রাইসি আরও বলেন, শত্রুরা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে, কিন্তু 11টি স্যাটেলাইট প্রেরণের মাধ্যমে শত্রুদের নিষেধাজ্ঞা ও কোণঠাসা করার ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হয়েছে। ইরান যে হুমকিকে সুযোগে পরিণত করতে পারদর্শী তা এর মধ্য দিয়ে ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, স্যাটেলাইট পাঠানোর এই মূল্যবান কাজটি সম্পন্ন হয়েছে দেশের তরুণ প্রজন্ম, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয় ও সশস্ত্র বাহিনীর সহযোগিতায়। তারা দেশের জন্য সম্মান বয়ে এনেছে। মহাকাশ ক্ষেত্রে ইরান বিশ্বের শীর্ষ দশ দেশের একটি বলে মন্তব্য করেন সাইয়েদ ইব্রাহিম রাইসি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে বিএনপির কালো পতাকা মিছিল নতুন করে সন্ত্রাস ও নৈরাজ্যের তৎপরতা বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার দলের নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবী মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিএনপি কালো পতাকা মিছিল করে সন্ত্রাস ও নৈরাজ্যের তৎপরতা বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সকল অশুভ অপতৎপরতা মোকাবেলা করা হবে। আজ শনিবার সকালে রাজধানীর মতিঝিলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় নাসিম বলেন, যখনই কোনো দুর্ভোগ দুর্বিপাক দেখা দিয়েছে তখনই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বাহাউদ্দিন নাসিম।
মানুষের জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে, অর্থনৈতিক সমৃদ্ধির পথকে যারা বাধাগ্রস্ত করে মানুষের দুঃখ বাড়াতে চায়, তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শের সংগ্রাম চলতেই থাকবে।
অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার মুখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বললেও তাদের দলের নেতারাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের আয়োজনে মানববন্ধনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় এই বিএনপি নেতা অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবী মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে।
আজকে দেশের সুশাসনের কথা বলেন, স্মার্ট বাংলাদেশ করবেন সেই কথা বলেন, লজ্জা হওয়া উচিত।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকারকে উৎখাত করতে প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্যসভাপতি ও ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন। তিনি আজ কলকাতায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দলীয় ধর্ণা অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখার সময় এ আহ্বান জানান। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি ও ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন হিন্দুত্ববাদী বিজেপিকে উৎখাত করতে প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে মাঠে নামার কথা বলেছেন। তিনি আজ শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দলীয় ধর্ণা অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
বাংলা থেকে যেভাবে আমরা একুশে খেলা খেলে বিজেপিকে উৎখাত করেছি, আগামীতে দিল্লি খেলা হবে, জোরদার খেলা হবে, দেখার মতো খেলা হবে, লড়াই হবে। এই সাম্প্রদায়িক বিজেপি, এই সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, এই সাম্প্রদায়িকতার অপশক্তি, এই সাম্প্রদায়িকতার পেয়কারকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করব।
তৃণমূলের অভিযোগ, 100 দিনের কাজ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এসব ইস্যুতে আগে বিভিন্ন সময়ে আন্দোলন হয়েছে, কিন্তু এবার মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় দলীয় বিধায়ক এমপি ও নেতা কর্মীদের নিয়ে ধর্ণা অবস্থান কর্মসূচি হাতে নিয়েছেন। আজ ধর্ণা অবস্থানে বক্তব্য রাখার সময় বিধায়ক মোশারফ হোসেন কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির তীব্র সমালোচনা করে বলেন,
প্রয়োজনে রক্তের কসম খেয়ে মাঠে নামতে হবে, প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে মাঠে নামতে হবে, বিজেপিকে উৎখাত করে আমাদের বাড়ি ফিরতে হবে, তার আগে আমরা নেতা কর্মীরা বাড়ি ফিরব না।
টাকা বন্ধ করে বাংলাকে অচল করা যাবে না বলেও মন্তব্য করেন বিধায়ক মোশারফ হোসেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইহুদিবাদ ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি সমর্থিত সশস্ত্র বাহিনী। সানা বলেছে, গাজা উপত্যকার উপর ইসরায়েলি পাশবিক হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের দখলদার ইসরায়েল বিরোধী অভিযান চলবে। এক বিবৃতিতে হুতি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওদিকে ইহুদিবাদী ইসরায়েল বলছে, এইলাত বন্দরে পৌঁছার আগে তারা একটি ক্ষেপণাস্ত্র লোহিত সাগরের আকাশে বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে। এদিকে লোহিত সাগর উত্তপ্ত থাকা ইহুদিবাদী ইসরায়েলের জন্য হাজার হাজার গবাদি পশু পাখি একটি জাহাজ এক মাসের বেশি সময় ধরে সাগরে ভাসমান অবস্থায় থাকার পর অস্ট্রেলিয়া ফিরে গেছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী যে কোনো বাণিজ্যিক জাহাজে হামলা করে যাচ্ছে বলেই জাহাজটিকে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় ফ্রিম্যান্টল বন্দর থেকে গত 5 জানুয়ারি 14,500 ভেড়া ও 2,000 গরুবাহি জাহাজ এমবি বাহিজা ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদ ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার নিন্দা জানিয়েছেন ইউরোপ ও আমেরিকার 800 বেশি সরকারি কর্মকর্তা। গাজার বেসামরিক ও অসহায় মানুষের উপর ইহুদিবাদ ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ অকুণ্ঠ সমর্থন দেওয়ায় এই নিন্দা জানালেন এসব কর্মকর্তা। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে এসব কর্মকর্তা তাদের সরকারের নীতির সমালোচনা করে বলেছেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকারের আইন চরমভাবে লঙ্ঘিত হয়েছে। সবশেষে খেলার খবর ফুটবল। কাতারে অনুষ্ঠানরত এশিয়া কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ইরান জাপানকে পরাজিত করে আজ সেমিফাইনালে উন্নীত হয়েছে। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে 2-1 গোলে ইরানের কাছে পরাজিত হয় জাপান। ইরানের জাতীয় জার্সিধারীরা প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও 28 মিনিটের মাথায় প্রথম গোলটি করেন জাপানি খেলোয়াড় হিদেমাসা মুরিতা এরপর ইরানিদের মুহুর্মুহু আক্রমণে জাপানের রক্ষণভাগ বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ইরানকে খেলার 55 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইরানের সর্দার আজমুন চমৎকার একটি পাসের মাধ্যমে মোহাম্মদ মুহেব্বির কাছে বল পৌঁছে দেন এবং মোহাম্মদ মুহেব্বি গোলটি করেন। এরপর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় ইরান। এ সময় পেনাল্টি শুটটি করার দায়িত্ব পান ইরানি স্ট্রাইকার আলিরেজা জাহান বাক্স এবং চমৎকারভাবে জাপানি গোলকিপারকে ফাঁকি দিয়ে বলটি গোলের জালে প্রবেশ করিয়ে দেন। সেমিফাইনালে ইরানের প্রতিপক্ষ কে হবে তা এখনও স্পষ্ট নয়। আজই আরও পরে কাতার ও উজবেকিস্তান পরস্পরের মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দল ইরানের মোকাবেলা করবে। ইরানের সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলায় বিপর্যস্ত গাজার অর্থনীতি যুদ্ধের আগের অবস্থায় ফিরে আসছে। 21 শতকের শেষ নাগাদ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। এই সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার।
জাতিসংঘ ঘোষণা করেছে যে গাজার অর্থনীতি 21 শতকের শেষ দিকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলার 118 দিন পেরিয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার ঘোষণা করেছে যে এই উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলা অব্যাহত থাকায় যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত শহীদের সংখ্যা 27,019 জন এবং আহতদের সংখ্যা 66,139 জনে এসে দাঁড়িয়েছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স এবং জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিক্স গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনায় বলেছেন, প্রতিটি দিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গাজার জনগণের দুর্দশা ও দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের ডিপুটি সেক্রেটারি জেনারেল বলেছেন, খান ইউনিসের চারপাশে তীব্র লড়াই হাজার হাজার মানুষকে রাফার দিকে বাস্তুচ্যুত করে চলেছে। একই সঙ্গে তিনি বলেছেন, এই অঞ্চলটিতে এখন গাজার 2.2 মিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস করে। গ্রিফিক্স আরও বলেন, গাজার দক্ষিণে যুদ্ধের আরও সম্প্রসারণের ফলে এই এলাকার জনগণের ক্রমবর্ধমান বঞ্চনা এবং হতাশা বৃদ্ধির পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে আরও ব্যাপক বাস্তুচ্যুতি বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ যুদ্ধ গাজার জন্য মারাত্মক অর্থনৈতিক পরিণতিও বয়ে এনেছে। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট বা আঙ্কার্ড এক প্রতিবেদনে ঘোষণা করেছে যে ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে তা গাজা উপত্যকাকে বসবাসের অযোগ্য এলাকায় পরিণত করেছে। এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ করা হয়েছে যে জানুয়ারির শেষ নাগাদ ইসরায়েলের হামলায় 37,379টি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গাজা উপত্যকার মোট ভবনের 50%। মার্টিন গ্রিফিক্স বলেছেন, গাজার 36টি হাসপাতালের মধ্যে মাত্র 14টি সক্রিয় এবং এই হাসপাতালগুলো সম্পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না। ভবন ছাড়াও গাজার অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলন ঘোষণা করেছে যে গাজার অর্থনীতি 2023 সালের প্রথম 3 ত্রৈমাসিকে 4.5% হ্রাস পেয়েছে। এছাড়া এর জিডিপি এবং মাথাপিছু আয় 26.1% হ্রাস পেয়েছে। এছাড়া গাজায় বেকারত্বের হার বেড়েছে 80%। এই পরিস্থিতির কারণে জাতিসংঘ ঘোষণা করেছে যে এই শতাব্দীর শেষ পর্যন্ত গাজার অর্থনীতি পুনরুদ্ধার নাও হতে পারে। ওয়ার্ল্ড কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট বা আনকার্ডের অর্থনীতিবিদ রামি আলাজে বলেছেন যে গাজা উপত্যকার অর্থনীতি 2007 সাল থেকে গড় বার্ষিক বৃদ্ধির হার গণনা করে 2022 স্তরে ফিরে আসতে 2092 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সুনামগঞ্জে আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান রক্ষায় প্রস্তাবিত বাঁধ এক মাস পেরিয়ে গেলেও পুরোদমে কাজ এখনো শুরু হয়নি। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
সুনামগঞ্জে আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান রক্ষায় নির্মাণ করা হয় ফসল রক্ষা বাঁধ। এক মাস পেরিয়ে গেলেও পুরোদমে শুরু হয়নি হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ, ফলে দুশ্চিন্তা নিয়ে বোরো ধান রোপণ করছেন কৃষকরা। সুনামগঞ্জে প্রতি বছরই আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান রক্ষায় নির্মাণ করা হয় ফসল রক্ষার বাঁধ। গেল 15 ডিসেম্বর জেলার 12টি উপজেলায় 125 কোটি টাকা ব্যয়ে 733টি অংশে 591 কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শুরু হয়, যে কাজের নির্ধারিত মেয়াদ দেওয়া ছিল 28 ফেব্রুয়ারি পর্যন্ত। কাজ শুরুর প্রায় এক মাস পেরিয়ে গেলেও বাঁধ নির্মাণ পুরোপুরি শেষ না হওয়ায় চিন্তিত হাওরের প্রায় 4 লাখ কৃষক।
দূরত্বভাবে গুরুত্বভাবে কাজটা এই আগ টাইমে শেষ করা যাইতো, বাঁধটা মজবুত হইতো, তাহলে এই কৃষক যারা আছে তারা মনের মতো সাবাস থাকতো।
বাঁধের কাম বালা করিয়া রাখুন, তাহলে আমরা ধান পাই মাল্লা বাঁচাইলে 50 মন।
তারা জানান প্রতি বছর হাওরের বাঁধ নিয়ে কৃষকদের দুশ্চিন্তার অন্ত নেই। কোনো বছরেই বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আগাম বন্যায় হাওরের ধান নষ্ট হয় বলে অভিযোগ কৃষকদের। এবছর নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
এক মাস চলে গেছে কিন্তু কাজ হয়নি, 2% কাজ হয়েছে, 80% কাজই হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান,
এই বছর আমাদের বাঁধের ক্ষতিগ্রস্ত কম হয়েছে এবং আমরা আশা করি যে নির্ধারিত সময়ের কাজ শুরু করে এবং নির্ধারিত সময়ের কাজ শেষ করতে পারবে।
আর সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন,
পানি যদি নেমে না যায় হাওর থেকে তাহলে এটার যে এস্টিমেট করা এটা সম্ভব না সময় মতো, এই কারণে ডিলে হয় এবং কোনো যদি অনিয়মের আমরা অভিযোগ পাই তাহলে আইনানুগভাবে এটা ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলতি বছর সুনামগঞ্জের 4 লাখ কৃষক 2,23,245 একর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছেন, যেখান থেকে এবছর 13,70,202 মেট্রিক টন ধান উৎপাদিত হবার আশা করছেন সংশ্লিষ্টরা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোকোজ্জ্বল 10 প্রভাত।
ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রা। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইরানে ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রার এ শীর্ষক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ,
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লব ছিল একটি ঐশী বা খোদাই আলোর বিস্ফোরণ। এই বিপ্লবকে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বিপ্লব। গত 1000 বছরে বিশ্বের বহু দেশে বহু বিপ্লব হয়েছে, যেমন ইউরোপীয় জাগরণ, ফরাসি বিপ্লব, রুশ কমিউনিস্ট বিপ্লব, চীনা বিপ্লব ইত্যাদি। কিন্তু এসব বিপ্লব তাদের ঘোষিত মূল লক্ষ্য বা আদর্শের ওপর অবিচল থাকতে পারেনি। অথচ 41 বছর আগে ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব আজও তার মূল লক্ষ্য ও আদর্শের উপর অবিচল রয়েছে। ফলে দিনকে দিন ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব ও সুফলগুলোকে বিস্ময়কর মাত্রায় ক্রমবর্ধমান দেখা যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লব কয়েক মাসের বেশি টিকবে না বলে পশ্চিমা ও সাম্রাজ্যবাদী বস্তুবাদী শক্তিগুলো ধরে নিয়েছিল। কিন্তু এসব শক্তি ইসলামী বিপ্লবের আধ্যাত্মিক শক্তি ও ঐশী বা খোদাই ভিত্তির অপরাজয় হবার দিকটি লক্ষ্য করেনি। ইরানের ইসলামী বিপ্লবের হাতে আটক কূটনীতিকদের বেশধারী মার্কিন গুপ্তচরদের উদ্ধার করার জন্য বিশ্বের কথিত প্রধান পরাশক্তি মার্কিন সশস্ত্র বাহিনীর বড় ধরনের বিমান অভিযান অলৌকিক ধূলি ঝড়ে রাতের আধারে বানচাল হয়েছিল। এতে ধ্বংস হয়েছিল মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার এবং বেশ কিছু দক্ষ মার্কিন কমান্ডো সেনা।
ইমান ও ইসলামের শক্তির বলেই ইসলামী ইরান আজ বিশ্বের শীর্ষ পর্যায়ের সামরিক শক্তি। ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসিম সুলাইমানি মার্কিন সন্ত্রাসী হামলায় বাগদাদে শহীদ হওয়ার পর ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও শোকার্ত কোটি কোটি ইরানি কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিলেন। ফলে ওই সন্ত্রাসী হামলার কয়েকদিন পরই ইরান ইরাকে অবস্থিত মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি 1 ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ধ্বংস করে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি সোলাইমানি হত্যার বদলা নিতে গিয়ে মার্কিন অবস্থানে হামলা চালায় তাহলে ইরানের নানা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা সহ 52টি লক্ষ্যবস্তুর উপর হামলা করব। কিন্তু ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার ধ্বংসাত্মক ও নিখুঁত ক্ষমতা দেখে ট্রাম্প সহ গোটা মার্কিন সরকার ইরানের সঙ্গে সংঘাতে নামার সাহস হারিয়ে ফেলে। মার্কিন সরকার ইরানি ওই হামলায় কেবল 64 জন মার্কিন সেনা আহত হওয়ার কথা স্বীকার করলেও বাস্তবে অন্তত 80 জন মার্কিন সেনা নিহত ও 200-এরও বেশি আহত হয়।
সামরিক বিশ্লেষকরা বলছেন, সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরান যে উচ্চমানের প্রযুক্তিগত কৌশল নির্ভর প্রবল হামলা চালিয়েছে, সেরকম প্রকাশ্য ও পূর্বঘোষিত হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর গত প্রায় 70-80 বছরের ইতিহাসে আর ঘটেনি। এই হামলা বাস্তবে সাম্রাজ্যবাদী মার্কিন সরকারের দম্ভ চূর্ণ করে দিয়েছে। স্তম্ভিত হয়ে গেছে গোটা পাশ্চাত্য ও তাদের সেবাদার শক্তিগুলো। অন্যদিকে ইসলামী ইরান হয়ে উঠেছে মুসলিম বিশ্বের গর্ব এবং মুসলিম জাতিগুলোর জাগরণ ও মুক্তির কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার অদম্য উৎসাহ ও অনুপ্রেরণার এক বিরামহীন অনন্য মাধ্যম। অর্থনৈতিক ক্ষেত্র, শিক্ষা, সামাজিক উন্নয়ন, কৃষি, শিল্প, পরমাণু শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিশেষভাবে ন্যানো প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও মৌলিক কোষ গবেষণা সহ চিকিৎসাক্ষেত্রে ইরান দর্শনীয় উচ্চ অবস্থায় উন্নীত হয়েছে। অন্য কথায়, ইরানের ইসলামী বিপ্লব দীর্ঘ 41 বছর পর মোটেও দুর্বল হয়নি, বরং সামরিক ক্ষেত্র সহ নানা দিকে এই বিপ্লবের কর্মসূচিগুলো দুনিয়াকে তাক লাগানোর মতো সাফল্য অর্জন করেছে।
উত্তরাধুনিক চিন্তাবিদ মিশেল ফুকো পাশ্চাত্যের বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবকে প্রথম বড় ধরনের অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের এ সম্পর্কিত এক নিবন্ধে ইতিহাস গবেষক আলতাফ পারভেজ লিখেছেন, রাশিয়ার অক্টোবর বিপ্লব ও গণচীনের বিপ্লবের পর ইরানের রাজনৈতিক পরিবর্তন ছিল গত শতাব্দীর বড় এক তাৎপর্যবহ ঘটনা। মস্কোতে কমিউনিস্টরা 28 বছর আগে ক্ষমতা থেকে অপসারিত। চীনে কমিউনিস্ট পার্টি থাকলেও সমাজতন্ত্র আর নেই, কিন্তু ইরানে আয়াতুল্লারা টিকে আছেন। ইরানে আয়াতুল্লারা ব্যাপক রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়েও সাধারণভাবে এখন পর্যন্ত দুর্নীতি কিংবা ভোগ বিলাসে মত্ত হননি। বিচ্ছিন্ন কিছু ব্যতিক্রম ছাড়া তারা নিজেদের জন্য সুযোগ সুবিধার আলাদা জগৎ তৈরি করেননি।
গবেষক আলতাফ পারভেজ আরও লিখেছেন, ইরান বিপ্লব নিয়ে ফরাসি চিন্তাবিদ মিশেল ফুকোর উচ্ছ্বাস তখনকার বামপন্থী জগতে বিশাল বিস্ময় ছিল। ফুকো মৌলবাদ বা ইসলামী তকমায় না ফেলে অন্তহীন ইতিহাসের এক বর্তমান প্রকাশ হিসেবে ইরানকে বুঝতে চাইছিলেন। খোমেনির আধ্যাত্মিকতার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ফুকো আশাবাদী ছিলেন। নতুন রাজনীতি ও সংস্কৃতির এই নবতরঙ্গ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দিগন্ত পাল্টে দেবে বলে তিনি মনে করতেন। ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবাননের পরিস্থিতি হয়তো তার অনুমানের সাক্ষ্য এখন। আলতাফ পারভেজ আরও লিখেছেন, ইরানের এই বিপ্লব পশ্চিমা উদারতন্ত্রের বিপক্ষে মোল্লাতন্ত্রের অভ্যুত্থানের চেয়েও অনেক বেশি কিছু। রাজনীতি, দল ও ধর্ম, এই তিন প্রত্যয় পশ্চিমে পৃথক হলেও ইরানের মতাদর্শে তা ঠিক উল্টো বলে এই লেখক মন্তব্য করেন। আর এ কারণেই নেতা হিসেবে রুহুল্লাহ খোমেনির উত্থান ও মৃত্যুর 30 বছর পরও তার বিপ্লব টিকে যাওয়ার অনেক কার্যকারণী বাকি দুনিয়া আজও বুঝতে অক্ষম বলে আলতাফ পারভেজ মত প্রকাশ করেন।
তো শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা দিক ও সাফল্য নিয়ে আমরা আরও কথা বলব এ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তখনও আপনাদের সঙ্গ পাব বলে আশা করছি।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 3রা ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম, দেয়ালে পিঠ ঠেকে গেছে ক্রেতাদের মানব জমিন, দখলদার লুটেরাদের বিরুদ্ধে ফুঁসে উঠছে জনগণ বললেন রিজভী ইত্তেফাক। স্বামীর লাশের গন্ধে আমার কিছু হবে না, তাকে দেখতে দেন প্রথম আলো। আইনমন্ত্রী বললেন, বিএনপি সন্ত্রাস করতে চাইলে মোকাবেলায় কঠোর আইন বাস্তবায়ন, ডেইলি স্টার বাংলা। বাংলাদেশে ঢুকতে আবারও সীমান্তে অবস্থান নিয়েছে রোহিঙ্গারা। যুগান্তরের খবর, কলকাতা শিরোনাম। মদিনা দিলেও এ মাসেই 100 দিনের কাজের টাকা পাবেন 21 লক্ষ শ্রমিক, আনন্দবাজার পত্রিকা। বিহারে চাপে বিজেপি, সংবাদ প্রতিদিন। গণশক্তি লিখেছে, মমতার চোখে সিপিআইএম নাকি এখন বিজেপির বন্ধু। মমতার 40 আসন কটাক্ষের জবাব দিল কংগ্রেস আজকাল।
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। স্বামীর লাশের গন্ধে আমার কিছু হবে না, তাকে দেখতে দিন। প্রথম আলোর মর্মান্তিক এই শিরোনামের খবরে লেখা হয়েছে, সকাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে বসে আছেন মিমি খাতুন। কখন তার স্বামী মিলন হোসেনের লাশ আনা হবে সেই অপেক্ষা করছেন তিনি। তার পাশে বসে আছেন স্বামীর বোন সেরিনা খাতুন। দুজনই বিলাপ করছেন আর জানতে চাইছিলেন কখন মিলনের লাশ আসবে। কুষ্টিয়া সদর উপজেলায় পদ্মা নদীর চর থেকে মিলন হোসেনের লাশের 9 টুকরা 4টি স্থান থেকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত 12টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত পদ্মার চরে অভিযান চালিয়ে এসব টুকরা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, চাঁদার দাবিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহসভাপতি এস কে সজীবের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ সজীব সহ 5 জনকে আটক করেছে।
3 মানিব্যাগে 3 কোটি টাকার সোনা লুকিয়ে এনেছিলেন তিনি। প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে, 3টি মানিব্যাগে 28টি সোনার বার ও 1টি সোনার মুদ্রা লুকিয়ে রেখেছিলেন দুবাই ফেরত এক যাত্রী। গতকাল শুক্রবার রাতে তার কাছ থেকে এগুলো উদ্ধার করেছে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম এম মাসুদ ইমাম। তিনি দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসেছিলেন। ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রাজনীতির খবরে ইত্তেফাকের শিরোনাম, দখলদার লুটেরাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনগণ, বলেছেন রিজভী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করা যাবে না। জনগণ এখন আওয়ামী দখলদার ও লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে রিজভী আরও বলেন, গত 1.5 দশক ধরে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের এবং অবৈধ আওয়ামী সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে। তবে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারীদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ বলে রিজভী উল্লেখ করেন।
বাংলাদেশে ঢুকতে আবারও সীমান্তে অবস্থান নিয়েছে রোহিঙ্গারা। যুগান্তরের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে অনুপ্রবেশের জন্য ওপারের সীমান্তে অবস্থান নিয়েছে অনেক রোহিঙ্গা। রাখাইনে চলমান সংঘাতের কারণে তারা এই অবস্থান নিয়েছে। তবে তাদের এদেশে আসার ব্যাপারে বিরোধিতা করছেন উখিয়া টেকনাফে অবস্থানরত রোহিঙ্গারা। তারা বলছেন, নিজ দেশ ছেড়ে এবার ভুল করা যাবে না। দেশটির অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। এরই মধ্যে রাখাইন রাজ্যের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে সংগঠনটি। ফলে বুচিডং সহ রাখাইনের বিভিন্ন অঞ্চল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান নিয়েছে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। বড় ঘোষণা মমতার, 100 দিনের কাজে বঞ্চিত 21 লক্ষ মানুষকে টাকা দেব। সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, কেন্দ্রীয় বকেয়া নিয়ে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ করে বঞ্চিত 21 লক্ষ মানুষকে আগামী 21 ফেব্রুয়ারি টাকা দেবে তার সরকার। সেই টাকা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। শনিবার ধরনার শেষ দিনের ভাষণে এই ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী। আর তার এই ঘোষণা স্বভাবতই খুশির হাওয়া 100 দিনের কাজ করা শ্রমিক মহলে।
বিহারে চাপে বিজেপি, এর শিরোনামের খবরের সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, বিহারে চাপে পড়েছে বিজেপি। এবার আরও আসন ছাড়ার কথা বললেন নীতীশ কুমার। চিরাগের শর্তে কপালে ভাঁজ ফেলেছে বিজেপির। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নীতীশ কুমারের প্রত্যাবর্তনে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন এনডিএ জোটের এলজেপি দলের নেতা চিরাগ পাশোয়ান। বিহারের গত বিধানসভা নির্বাচনের পর থেকেই নীতীশ এবং চিরাগের মধ্যে খিটির মিটির চলছে। চিরাগের দলকে সমর্থন করার জন্য বিজেপিকে দুষেছিলেন নীতীশ।
মমতার ৪০ আসন কটাক্ষের জবাব দিল কংগ্রেস। আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, জোট শরিক কংগ্রেস লোকসভা নির্বাচনে ৪০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছিলেন মমতা ব্যানার্জি। কংগ্রেস এবার তার জবাব দিল। শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, আমরা আশা করছি উনি এখনও বিরোধী জোট ইন্ডিয়ারই সদস্য এবং ওর দাবি অনুযায়ী উনি এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। রমেশ আরও বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করাই প্রধান কাজ, আমরাও তাই চাই। তাই মনে হয় আমাদের যা করার তা একজোটে করা উচিত।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানে গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন ঘটনার নেপথ্যে।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনা নেপথ্যে অনুষ্ঠানের শেষ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইরানের অর্থনৈতিক খাতে পশ্চিমা হস্তক্ষেপ সম্পর্কে কথা বলেছি। আজ আমরা বিগত চার দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও অর্থনীতি সহ সকল ক্ষেত্রে ইরানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করব। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো বলে আশা রাখছি।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর এদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি অপপ্রচার ও অনুপ্রবেশকে ইরানি জাতির উপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমেরিকা। ১৯৭৯ সালের নভেম্বর মাসে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর একদল শিক্ষার্থী তেহরানস্থ তৎকালীন মার্কিন দূতাবাস দখল করার পর তেহরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন দূতাবাসে বসে ইরান বিরোধী ষড়যন্ত্র করা হয় বলে শিক্ষার্থীরা সেটিকে দখল করে এবং পরবর্তীতে ওই দূতাবাসকে গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে অভিহিত করা হয়। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই শিক্ষার্থীদের দূতাবাস দখলের ঘটনা সমর্থন করেন। তিনি এই ঘটনাকে দ্বিতীয় বিপ্লব হিসেবে অভিহিত করে বলেন, এই বিপ্লবের মর্যাদা প্রথম বিপ্লবের চেয়েও বেশি।
দখলীকৃত মার্কিন দূতাবাস থেকে উদ্ধার করা নথিপত্রে দেখা গেছে, ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর থেকেই মার্কিন কূটনীতিকরা তাদের পেশাগত দায়িত্বে ছদ্মাবরণে ইরানের দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এ খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর বিশ্বের অনেক দেশ মার্কিন দূতাবাসগুলোর নাশকতামূলক তৎপরতার ব্যাপারে সচেতন হয়ে যায়। ইরাকের সাবেক শাসক সাদ্দামের পতনের পর বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন নিগ্রোপন্টে একজন ইরাকি কর্মকর্তাকে বলেছিলেন, আপনি জানেন কি আমেরিকায় কেন কখনো অভ্যুত্থান হয় না? তিনি নিজেই ওই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, এর কারণ হচ্ছে ওয়াশিংটনে মার্কিন দূতাবাস নেই। এই কথা বলে নিগ্রোপন্টে অকপটে একথা স্বীকার করে নিয়েছেন যে বিশ্বের যে দেশে অভ্যুত্থান হোক না কেন, তাতে মার্কিন সরকারের হাত থাকে।
তেহরানে মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের পর আমেরিকা ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে ১৯৮১ সালের জানুয়ারি মাসে মার্কিন পণবন্দীদের মুক্তি দেয়া হলে আলজেরিয়া ঘোষণা অনুযায়ী ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু ওয়াশিংটন তা করেনি। কথা ছিল মার্কিন পণবন্দীদের মুক্তি দেয়া হলে মার্কিন সরকার দেশটিতে আটককৃত ইরানের সম্পদ তেহরানকে ফেরত দেবে এবং শাহের আমলে পরিশোধকৃত অর্থের বিনিময়ে চুক্তি অনুযায়ী ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করবে, কিন্তু ওই চুক্তিও লঙ্ঘন করে ওয়াশিংটন।
পরের বছরগুলোতে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপ্তি আরো বেড়ে যায়। প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে অটল থাকে মার্কিন সরকার, তবে অজুহাত পাল্টে যায় মাত্র। পরবর্তীতে ইরানের উপর যেসব কারণে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কথিত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বলতে ফিলিস্তিন সহ স্বাধীনতাকামী জাতিগুলোর প্রতি ইরানের সমর্থনকে বোঝানো হয়।
বর্তমানে ইরানের অর্থনীতির এমন কোনো খাত নেই যেখানে মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ নেই। আমেরিকা ও তার মিত্র দেশগুলো ইরানের বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এমনকি ২০২০ সালে বিশ্বের প্রায় সব দেশের মতো ইরানকেও যখন করোনা মহামারী মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছিল, তখনও আমেরিকা ইরানকে ছাড় দিতে রাজি হয়নি। মার্কিন সরকার মুখে দাবি করেছে তারা খাদ্য ও ওষুধের মতো অতি জরুরি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেনি, কিন্তু বাস্তবে ইরানকে বহির্বিশ্ব থেকে করোনার টিকা আমদানি করতে বাধা দিয়েছে। ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব গবেষণার মাধ্যমে যতদিন পর্যন্ত করোনার টিকা আবিষ্কার করতে পারেননি, ততদিন ওই টিকা আমদানির উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল ছিল। ইরান যখন নিজস্ব গবেষণা লব্ধ টিকা ব্যবহার করতে শুরু করে, তখন ওই নিষেধাজ্ঞা শিথিল করা হয়।
এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি যে বাধাপ্রাপ্ত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ঘোষণা দিয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা সত্ত্বেও ইরানকে নতজান হতে বাধ্য করতে পারেননি। পাঁচ বছরেরও বেশি সময় আগে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, কিন্তু ইরান তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে লবিষ্ঠ হিসেবে কর্মরত বেসরকারি সংস্থা জি স্ট্রিট বলেছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসার পাঁচ বছর পর এখন সময় এসেছে একথা স্বীকার করার যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।
পাশ্চাত্যের ভয়াবহ এসব নিষেধাজ্ঞা অতিক্রম করে উন্নতি তো দূরের কথা, টিকে থাকাই অন্য কোনো দেশের জন্য দূরের ব্যাপার হয়ে যেত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির ভাষায়, ইরান নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাত মঞ্জিল পথ অতিক্রম করেছে, অন্য কোনো দেশ হলে তার পক্ষে এক মঞ্জিলও অতিক্রম করা সম্ভব হতো না। ইরানি জনগণ মহান আল্লাহর উপর ভরসা করে ও তার প্রতি ইমান অটুট রেখে এবং সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার মাধ্যমে নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়। আজ অর্থনীতি, বিজ্ঞান ও গবেষণা এবং সামরিক দিকসহ সকল ক্ষেত্রে ইরানের উন্নতি চোখে পড়ার মতো।
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্যে ধারাবাহিকের শেষ পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। ১৫ পর্বের এই অনুষ্ঠানে আমরা বর্তমান যুগে ভার্চুয়াল জগতের গুরুত্ব তুলে ধরে বলেছি, আধিপত্যকামী শক্তিগুলো এই জগৎ ব্যবহার করে তুলনামূলক অনেক কম খরচে তাদের লক্ষ্য অর্জন করতে পারে। পশ্চিমা গণমাধ্যমগুলো আধিপত্যকামী শক্তিগুলোর সেবায় নিজেকে নিয়োজিত করেছে, এই বলে যে এসব গণমাধ্যম সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আকাঙ্ক্ষা অনুযায়ী তৃতীয় বিশ্বের দেশগুলোর জনমত গঠন করে দেয়, অর্থাৎ তৃতীয় বিশ্বের সাধারণ মানুষ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করে। এ ধরনের যুদ্ধকে বলা হয় নরম যুদ্ধ বা সফট ওয়ার। গণমাধ্যম বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, 2022 সালে ইরানের বিরুদ্ধে বিদেশি মদদে যে সহিংসতা চাপিয়ে দেওয়া হয় তা ছিল একটি দেশের পক্ষ থেকে আরেক দেশের বিরুদ্ধে পরিচালিত প্রথম বিশ্ব সাইবার যুদ্ধ। ওই যুদ্ধে ইরানের বিরুদ্ধে গণমাধ্যমকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কাজেই এ ধরনের যুদ্ধ থেকে নিরাপদ থাকতে হলে যে কোনো দেশের জনগণের মধ্যে গণমাধ্যম বিষয়ক সচেতনতা বাড়াতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। শুরুতেই যেমনটি বলেছিলাম, আজ ঘটনার নেপথ্যে অনুষ্ঠানটি শেষ হতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্বের সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরাক ও সিরিয়ায় প্রতিরোধ আন্দোলনগুলোর অবস্থানে মার্কিন বিমান বাহিনীর হামলা, তীব্র নিন্দা জানালো দামেস্ক ও বাগদাদ, বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি। মহাকাশে 11টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিয়েছে ইরান, জানালেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। বাংলাদেশে বিএনপি নতুন করে নৈরাজ্য চালাচ্ছে বলে আওয়ামী লীগের অভিযোগ। বিরোধী নেতাকর্মীদের দমনে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের অভিযোগ করল বিএনপি। এবং ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারকে উৎখাত করতে প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে মাঠে নামার আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেস নেতা মোশাররফ হোসেন। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।